শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু। তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের গত অধ্যয়নে আমরা দেখেছি যে কিভাবে ঈসা মসীহ জেরুজালেমে প্রবেশ করেছিলেন, যদিও তিনি জানতেন যে শহরের ইমামেরা এবং আলেমরা তাকে হত্যা করার জন্য একত্র হয়েছিল। তার সাথে যা ঘটতে যাচ্ছে তার সকলেই ঈসা জানতেন, কিন্তু তবুও তিনি জেরুজালেমে গিয়েছিলেন। তিনি জানতেন যে দুনিয়ার গুনাহের পরিবর্তে কোরবানি হতে তার জন্ম হয়েছে। শ্রোতা বন্ধু, যার কারণে আপনি আজকে যেখানেই থাকেন না কেন, পূর্ণ মনোযোগ সহকারে শুনুন যে প্রভু ঈসা ইহুদি সমাজের ধর্মীয় নেতাদের কিভাবে সতর্ক করেছিলেন এবং তাদের ভণ্ডতা ও দুষ্টতার বিরুদ্ধে কি উপদেশ দিয়েছিলেন। আজকে যে কালাম আমরা শুনতে যাচ্ছি তা কঠিন এবং সত্য। আজকের অধ্যয়নের কালামগুলো খুব বেদনাদায়ক। প্রবাদ বাক্যে আছে, সত্য হচ্ছে ঝাল মরিচের মতো। আমরা আমাদের গত পাঠে দেখেছি ঈসা জেরুজালেমে প্রবেশ করার আগে প্রতিদিন মজলিশখানায় যেতেন এবং শিক্ষা দিতেন। প্রতিদিন ধর্মীয় নেতারা এবং আলেমরা ঈসার দোষ ধরার জন্য সুযোগ খুঁজত, যেন ঈসাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যেতে পারে। তারা সেই সকল লোকদের ভয় পেত যারা খুব মনোযোগের সাথে ঈসার শিক্ষা শুনতেন। লোকলিখিত সুখবরের ২০ রুকুতে কিতাব বলে,
আলেম ও প্রধান ইমামেরা ঈসাকে চোখে চোখে রাখলেন এবং গোয়েন্দা পাঠিয়ে দিলেন। ঈসাকে তার নিজের কথার ফাঁদে ফেলবার জন্য সেই গোয়েন্দারা ভালো মানুষের ভান করতে লাগল, যেন তারা তাকে প্রধান শাসনকর্তার বিচার ক্ষমতার অধীনে ফেলতে পারে। সেই জন্য তারা তাকে বলল, হুজুর, আমরা জানি যে আপনি যা বলেন ও শিক্ষা দেন তা ঠিক। আপনি সবাইকে সমান চোখে দেখেন এবং সত্যভাবেই আল্লাহর পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা, মুসার শরীয়ত অনুসারে রোম সম্রাটকে কি খাজনা দেওয়া উচিত? ঈসা তাদের চালাকি বুঝতে পারলেন। আমাকে একটা দিনার দেখাও। তারা দিনার নিয়ে আসলো আর তিনি জিজ্ঞেস করলেন, এর উপরে কার ছবি ও কার নাম আছে? তারা বলল, রোম সম্রাটের। ঈসা তাদের বললেন, তাহলে যা সম্রাটের তা সম্রাটকে দাও আর যা আল্লাহর তা আল্লাহকে দাও। লোকদের সামনে ঈসা যা বলেছিলেন তাতে সেই গোয়েন্দারা তাকে তার কথার ফাঁদে ফেলতে পারল না। তার জবাবে আশ্চর্য হয়ে তারা চুপ হয়ে গেল। সেই একই দিনে কয়েকজন সদ্দুকি ঈসার কাছে আসলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই। এই জন্য তারা ঈসাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, মুসা বলেছেন যদি কোনো লোক সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। আমাদের এখানে সাত ভাই ছিল। প্রথমজন বিয়ে করে মারা গেল এবং সন্তান না থাকাতে সে তার ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে রেখে গেল। এইভাবে দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম ভাই পর্যন্ত সেই স্ত্রীকে বিয়ে করল। শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। তাহলে মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন ওই সাত ভাইয়ের মধ্যে এই স্ত্রীলোকটি কার স্ত্রী হবে? তারা সবাই তো তাকে বিয়ে করেছিল। ঈসা তাদের বললেন, আপনারা ভুল করছেন, কারণ আপনারা পাক কিতাবও জানেন না, আল্লাহর শক্তির বিষয়েও জানেন না। ঈসা তাদের বললেন, এই কালের লোকেরা বিয়ে করে এবং তাদের বিয়ে দেওয়া হয়, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে আগামী যুগে পার হয়ে যাবার যোগ্য বলে যাদের ধরা হবে তারা বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়া হবে না। তারা আর মরতে পারে না, কারণ তারা ফেরেস্তাদের মতো। তারা আল্লাহর সন্তান, কারণ মৃত্যু থেকে তাদের জীবিত করা হয়েছে। জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা আছে সেখানে মুসা দেখিয়ে দিয়েছেন যে মৃতেরা সত্যি জীবিত হয়ে ওঠে। সেখানে মুসা মাবুদকে ইব্রাহিমের আল্লাহ, ঈসাকের আল্লাহ ও ইয়াকুবের আল্লাহ বলে ডেকেছেন। কিন্তু আল্লাহ তো মৃতদের আল্লাহ নন, তিনি জীবিতদেরই আল্লাহ। তারই উদ্দেশ্যে সব লোক বেঁচে থাকে। এই কথা শুনে লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হল। ঈসা সদ্দুকিদের মুখ বন্ধ করে দিয়েছেন শুনে ফরিসিরা একত্র হলেন। তাদের মধ্যে একজন আলেম ঈসাকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন, হুজুর, তৌরাত শরীফের মধ্যে সবচেয়ে বড় হুকুম কোনটা? ঈসা তাকে বললেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি হুকুম হল, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকে মহব্বত করবে। তারপরের দরকারি হুকুমটা প্রথমটারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। সম্পূর্ণ তৌরাত শরীফ এবং নবীদের সমস্ত কিতাব এই দুটি হুকুমের উপরেই ভরসা করে আছে। ফরিসিরা তখনও একসঙ্গে ছিলেন, এমন সময় ঈসা তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা মসিহের বিষয়ে কি মনে করেন? তিনি কার বংশধর? তারা ঈসাকে বললেন, দাউদের বংশধর। তখন ঈসা তাদের বললেন, তবে দাউদ কেমন করে মসিহকে পাকরুহের পরিচালনায় প্রভু বলে ডেকেছিলেন? তিনি বলেছিলেন, মাবুদ আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। তাহলে দাউদ যখন মসিহকে প্রভু বলে ডেকেছেন, তখন মসিহ কেমন করে দাউদের বংশধর হতে পারেন? এর জবাবে কেউ এক কথাও তাকে বলতে পারল না, এবং সেই দিন থেকে কেউ তাকে আর কিছু জিজ্ঞাসা করতেও সাহস করল না। পরে ঈসা লোকদের কাছে ও তার সাহাবিদের কাছে বললেন, শরীয়ত শিক্ষা দেবার ব্যাপারে আলেমেরা ও ফরিসিরা মুসা নবীর জায়গায় আছেন, এই জন্য তারা যা কিছু করতে বলেন তা করো এবং যা পালন করবার হুকুম দেন তা পালন করো, কিন্তু তারা যা করেন তোমরা তা করো না, কারণ তারা মুখে যা বলেন কাজে তা করেন না। তারা ভারী ভারী বোঝা বেঁধে মানুষের কাঁধে চাপিয়ে দেন, কিন্তু সেগুলো সরাবার জন্য নিজেরা একটা আঙ্গুলও নাড়াতে চান না। লোকদের দেখাবার জন্যই তারা সব কাজ করেন। পাককিতাবের আয়াত লেখা তাবিজ তারা বড় বড় করে তৈরি করেন এবং নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোনায় কোনায় লম্বা থোপনা লাগান। মেজবানির সময় সম্মানের জায়গায় এবং মজলিশখানায় প্রধান প্রধান আসনে তারা বসতে ভালোবাসেন। তারা হাটে বাজারে সম্মান খুঁজে বেড়ান আর চান যেন লোকেরা তাদের ওস্তাদ বলে ডাকে। কেউ তোমাদের ওস্তাদ বলে ডাকুক তা চেয়েও না, কারণ তোমাদের ওস্তাদ বলতে কেবল একজনই আছেন আর তোমরা সবাই ভাই ভাই। এই দুনিয়াতে কাউকেই পিতা বলে ডেকো না, কারণ তোমাদের একজনই পিতা আর তিনি বেহেস্তে আছেন। কেউ তোমাদের নেতা বলে ডাকুক তা চেয়েও না, কারণ তোমাদের নেতা বলতে কেবল একজনই আছেন, তিনি মসিহ। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, আপনারা লোকদের সামনে বেহেস্তিরাজের দরজা বন্ধ করে রাখেন, তাতে নিজেরাও ঢোকেন না আর যারা ঢুকতে চেষ্টা করছে তাদেরও ঢুকতে দেন না। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, একদিকে আপনারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা মোনাজাত করেন, অন্যদিকে বিধবাদের সম্পত্তি দখল করেন, এই জন্য আপনাদের অনেক বেশি শাস্তি হবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, একটিমাত্র লোককে আপনাদের ধর্মমতে আনবার জন্য আপনারা দুনিয়ার কোথায় না যান, আর সে যখন আপনাদের ধর্মমতে আসে তখন আপনারা নিজেদের চেয়ে তাকে অনেক বেশি করে জাহান্নামী করে তোলেন। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, আপনারা পুদিনা, মৌরি ও জিরার দশ ভাগের এক ভাগ আল্লাহকে ঠিকমতোই দিয়ে থাকেন, কিন্তু ন্যায়, দয়া এবং বিশ্বস্ততা, যা মুসার শরীয়তের আরও দরকারি বিষয়, তা আপনারা বাদ দিয়েছেন। আগেরগুলো পালন করবার সঙ্গে সঙ্গে পরেরগুলোও পালন করা আপনাদের উচিত। আপনারা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখান, একটা ছোট মাছিও আপনারা ছাকেন অথচ উট গিলে ফেলেন। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, আপনারা থালা পেয়ালার বাইরের দিকটা পরিষ্কার করে থাকেন, কিন্তু সেগুলো জুলুমের জিনিস আর লোভের ফল দিয়ে পূর্ণ। অন্ধ ফরিসিরা, আগে সেগুলোর ভিতরের দিকটা পরিষ্কার করুন, তাতে তার বাইরের দিকটা পরিষ্কার হবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, আপনারা চুনকাম করা কবরের মতো, যার বাইরের দিকটা সুন্দর কিন্তু ভিতরটা মরা মানুষের হাড়গোড় ও সব রকম ময়লায় ভরা। ঠিক সেইভাবে বাইরে আপনারা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতরে ভণ্ডামি ও গুনাহে পূর্ণ। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা, আপনারা নবীদের কবর নতুন করে গাঁথেন এবং আল্লাহ ভক্ত লোকদের কবর সাজান। আপনারা বলেন, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের সময় বেঁচে থাকতাম, তবে নবীদের খুন করবার জন্য তাদের সঙ্গে যোগ দিতাম না। এতে আপনারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দিচ্ছেন যে নবীদের যারা খুন করেছে আপনারা তাদেরই বংশধর। তাহলে আপনাদের পূর্বপুরুষেরা যা শুরু করে গেছেন তার বাকি অংশ আপনারা শেষ করুন। সাপের দল আর সাপের বংশধরেরা, কেমন করে আপনারা জাহান্নামের আজাব থেকে রক্ষা পাবেন? জেরুজালেম, হায় জেরুজালেম, তুমি নবীদের খুন করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে, তেমনি আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তারা রাজি হয়নি। ঈসা বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় তার সাহাবিরা তাকে বাইতুল মুকাদ্দাসের দালানগুলো দেখাবার জন্য তার কাছে আসলেন। তখন ঈসা তাদের বললেন, তোমরা তো এইসব দেখছ, কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, এখানে একটা পাথরের উপর আর একটা পাথর থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। পরে ঈসা যখন জৈতুন পাহাড়ে বসেছিলেন, তখন সাহাবিরা গোপনে তার কাছে এসে বললেন, আমাদের বলুন কখন এই সব হবে এবং কি রকম চিহ্নের দ্বারা বোঝা যাবে আপনার আসবার ও কিয়ামতের সময় হয়েছে। জবাবে ঈসা তাদের বললেন, দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে আমিই মসীহ এবং অনেক লোককে ঠকাবে। তোমাদের কানে যুদ্ধের আওয়াজ আসবে আর যুদ্ধের খবরাখবরও তোমরা শুনতে পাবে, কিন্তু সাবধান, এতে ভয় পেও না, কারণ এইসব হবেই কিন্তু তখনও শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, অনেক জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে, কিন্তু এই সব কেবল যন্ত্রণার শুরু। সেই সময়ে লোকে তোমাদের কষ্ট দেবার জন্য ধরিয়ে দেবে এবং তোমাদের খুন করবে। আমার জন্য সব লোকেরা তোমাদের ঘৃণা করবে। সেই সময় অনেকেই পিছিয়ে যাবে এবং একে অন্যকে ধরিয়ে দেবে ও ঘৃণা করবে। অনেক ভণ্ডনবী এসে অনেককে ঠকাবে। দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের মহব্বত খুব কমে যাবে। সেই সময় যদি কেউ তোমাদের বলে, দেখো মসীহ এখানে, কিংবা দেখো মসীহ ওখানে, তবে তা বিশ্বাস করো না, কারণ তখন অনেক ভণ্ড মসীহ ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় চিহ্ন কাজ ও কুদরতি দেখাবে, যাতে সম্ভব হলে আল্লাহর বাছাই করা বান্দাদেরও তারা ঠকাতে পারে। দেখো, আমি আগেই তোমাদের এই সব বলে রাখলাম, সেই জন্য লোকে যদি তোমাদের বলে তিনি মরুভূমিতে আছেন, তোমরা বাইরে যেও না। যদি বলে তিনি ভিতরে আছেন, বিশ্বাস করো না। বিদ্যুৎ যেমন পূর্ব দিক দিয়ে দেখা দিয়ে পশ্চিম দিক পর্যন্ত চমকে যায়, ইবনে আদমের আশা সেইভাবে হবে। যেখানে লাশ থাকবে সেখানেই শকুন এসে একসঙ্গে জড়ো হবে। সেই সময়কার কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আসমান থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ সূর্য তারা আর স্থির থাকবে না। এই সময় আসমানে ইবনে আদমের চিহ্ন দেখা দেবে। তখন দুনিয়ার সমস্ত লোক দুঃখে বুক চাপড়াবে। তারা ইবনে আদমকে শক্তি ও মহিমার সঙ্গে মেঘে করে আসতে দেখবে। জোরে জোরে সিংহা বেজে উঠবে আর সঙ্গে সঙ্গে ইবনে আদম তার ফেরেস্তাদের পাঠিয়ে দেবেন। সেই ফেরেস্তারা দুনিয়ার একদিক থেকে অন্যদিক পর্যন্ত চারদিক থেকে তার বাছাই করা বান্দাদের একসঙ্গে জমায়েত করবেন। ইবনে আদম সমস্ত ফেরেস্তাদের সঙ্গে নিয়ে যখন নিজের মহিমায় আসবেন, তখন তিনি বাদশাহ হিসাবে তার সিংহাসনে মহিমার সঙ্গে বসবেন। সেই সময় সমস্ত জাতির লোকদের তার সামনে একসঙ্গে জমায়েত করা হবে। রাখাল যেমন ভেড়া আর ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোকদের দুভাগে আলাদা করবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের আর বাঁদিকে ছাগলদের রাখবেন। এরপরে বাদশাহ তার ডান দিকের লোকদের বলবেন, তোমরা যারা আমার পিতার দোয়া পেয়েছ, এসো। দুনিয়ার শুরুতে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তার অধিকারী হও। পরে তিনি তার বাঁদিকের লোকদের বলবেন, ওহে বদদোয়াপ্রাপ্ত লোকেরা, আমার কাছ থেকে দূর হও। ইবলিশ এবং তার ফেরেস্তাদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। তারপর ঈসা বললেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু ওই আল্লাহভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করবে।
শ্রোতা বন্ধু, আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। আমরা শুনেছি ঈসা ধর্মীয় নেতাদের তাদের ভণ্ডতা এবং কঠিন দিলের জন্য সতর্ক করেছিলেন। আমরা আরও শুনেছি যে তিনি তার সাহাবিদের ভণ্ড নবীদের সম্পর্কে সতর্ক করেছিলেন। সবশেষে আমরা শুনেছি ঈসা ঘোষণা করেছিলেন যে তিনি তার শক্তিশালী ফেরেস্তাদের সাথে আবারও দুনিয়াতে আসবেন, যেন সেই সকল লোকদের বিচার করেন যারা নাজাদদাতা মসিহের সম্পর্কে আল্লাহর সুখবরকে অবজ্ঞা করেছে। আজকে আমরা কিছু কঠিন কথা শুনেছি, কিন্তু সেই সকল কালাম ভালো কালামও, কারণ তা সত্য কালাম। এটি তাদের জন্য চমৎকার কালাম যারা তাতে ঈমান এনেছে, কারণ প্রভু ঈসা এই সম্পর্কে বলেছেন,
আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। শ্রোতা বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনাকে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই, যেখানে আমরা আলোচনা করব যে ঈসার সাহাবিদের মধ্যে একজন কিভাবে ঈসার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং যারা ঈসাকে হত্যা করতে চাইত তাদের হাতে তুলে দিয়েছিল। যেভাবে আপনি ঈসার ঘোষণাকে গ্রহণ করেন সেভাবে আল্লাহ আপনাকে রহমত দান করুন।
আপনারা ভুল করছেন, কারণ আপনারা পাক কিতাবও জানেন না, আল্লাহর শক্তির বিষয়েও জানেন না, কিন্তু সেই সত্যই আপনাদের মুক্ত করবে।